19 জানুয়ারি 2015 পশ্চিম সোনারপাড় শারলিয়া ক্যামেরা ঢাকা।
আমাদের একজন আল্লাহ আলাই দোমানার একজন বিশিষ্ট বলি সমস্ত ওলামায় কেরাম থানুরি রহমতুল্লাহ জিজ্ঞাসা করে এই যে আমরা হক আর বাতিল পীর চিনব কেউ বলেছিলেন যে পীরের কাছে ওলামায়ে কেরাম যায় মনে করবো ওই পীরই হক। আরেক ওলামারা মনে করেন যে ডাক্তারের কাছে আরেক ডাক্তার যায় বুঝা যায় না যে অবশ্যই এই ডাক্তারটা অভিজ্ঞ। তো আলেমরা মারা যে পীরের কাছে যায় মনে করবে সেই পীরে কি হক। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন যে শিল্পের এসেন এই মাত্র এসে উঠলেন ওনার কাছে দেখবেন যে সবসময় সত্য সত্য আলেম ওনার পিছনে গড়েছে। আলেমরা মারা যাদের কাছে কোরআনের এলিম আছে হাদিসের এলিম আছে এজন্য বুঝা যায় এই পীর একজন হকানি আল্লাহওয়ালা। হুজুরের সাথে হুজুরের সোহবত নেওয়ার চেষ্টা করবেন, হুজুরের সাথে সম্পর্ক করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করে
আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ চার আমেরিকার অন্যতম বুজুর্গ রুমিয়ে জামানা শেখুল মশায়েখ উস্তাদুল আসাতিজা আরিফ বিল্লাহ হযরতুল আল্লাম জনাব আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামত বরকাতুহু অতএব আমি সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমরা মেহরবানি করে কেউ আর উপবাস করব না। অল্প কিছু সময়ের মধ্যেই এই মাদ্রাসার পাঁচজন ছাত্র হাফিজ হয়েছে, হযরত তাদের মাথায় পাগড়ি পরাবেন, এরপর ইনশাআল্লাহ হযরত আমাদেরকে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন। সামনে মাদ্রাসার বিভিন্ন কিছু দিক নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবেন অত্র মাদ্রাসার সম্মানিত মহতামি আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার রহিমাহুল্লাহ, যিনাকে আমরা সংক্ষেপে বলি করাচির হজরত, করাচির হজরতের সুযোগ্য খলিফা এবং স্টার তরিকার অন্যতম বুজুর্গ রমি জমানা আরিফ বিল্লাহ আমার প্রাণ প্রিয় শেখ মোরশেদ হযরতুল আল্লাম শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামত বরকাতুহুম পীর সাহেব দলকানগর। আমরা সোনারপাড়বাসী হযরতকে পেয়ে আনন্দিত এবং গর্বিত। হযরত অসুস্থতার মাঝেও আমাদের মাঝে তশরিফ এনেছেন, একমাত্র যেন আমরা নৈরাশ না হয়ে যাই। অথচ হযরতকে ডাক্তার নিষেধ করেছেন কথা বলতে, হযরত বললেন যে আপনারা মন খারাপ করবেন বা গা হয়ে যাবেন নৈরাশ হয়ে যাবেন, এই জন্য আমি আসছি। আমরা সকলেই হযরত ওয়ালার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন হযরতকে পরিপূর্ণভাবে শেফায়ে আজলা দায়না নসিব করেন। সকলে বলেন আমিন। আপনারা জানেন মাদ্রাসা মারকাজুল উলুম ঢাকা পশ্চিম সোনারপাড় শারুলিয়া ডেমরা অত্র মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই স্থানে আজকে প্রায় 2 বছর যাবৎ দিনের খেদমত করে আসছে। আমরা আপনাদের জন্য অত্র মাদ্রাসার অফিসে আমাদের পূর্ণ 2 বছরের বাৎসরিক হিসাব, মাসিক হিসাব এবং দৈনন্দিন হিসাব আমরা আলহামদুলিল্লাহ একেবারে অডিটের সিস্টেমে অডিটের তরিকা একেবারে আমরা হিসাব সংরক্ষণ করেছি। আপনারা যে কোনো সময় যে কোনো ব্যক্তি মাদ্রাসার হিসাব আপনারা দেখতে পারবেন, দৈনিক হিসাব, বাৎসরিক, মাসিক পূর্ণ হিসাব আপনারা দেখতে পারবেন। আমরা এবছর আপনাদেরকে বলবো না যে আমরা কত টাকা ঋণ, এটা অঙ্ক অনেক বেশি, হয়তো আপনারা মন খারাপ করতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা শুকর যে ঋণের অঙ্ক অনেক বেশি হলেও আল্লাহ তাআলার কাছে তো ইহা কিছুই নয়, এই জন্য আমরা আপনাদেরকে এই অঙ্ক শোনাবো না, যদি আপনারা কেউ যদি শুনতে চান বা দেখতে চান তো ইনশাল্লাহ দেখতে পাবেন। আমরা আপনাদের কাছে শুধু দোয়া চাই যে আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত ঋণগুলো যেন পরিশোধ করে দেন এবং গায়েবি খাজানা থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন এবং এই জায়গাটা যেন আল্লাহ তাআলা আমাদের হযরতওয়ালা এবং হুজুরগানের দ্বীনের উসিলা আল্লাহ তাআলা যেন এই জায়গাটা মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা যেন মিলিয়ে দেন, এই জন্য আপনারা সকলে দোয়া করুন। আমরা ব্যতিক্রম ভাবে এই বছর মাহফিলে কোনো কালেকশন করব না, আমরা এই বছর মাহফিলে কোনো কালেকশন করব না। আমাদের আকাবিরিন আকাবির আফলাফ তিনারা যেভাবে মাদ্রাসা চালান, যাত্রাবাড়ি মাদ্রাসা, ফরিদাবাদ মাদ্রাসা, এভাবে জামিয়া রহমানিয়া মোহাম্মদপুর, মালিবাগ মাদ্রাসা এবং অন্যান্য বড় বড় মাদ্রাসাগুলো যেভাবে আলহামদুলিল্লাহ চলে, যে কোনো কালেকশন করে না মা, এভাবে আলহামদুলিল্লাহ আমরা চলার চেষ্টা করতেছি। যদি আমাদের কষ্ট হচ্ছে, আমরা চলার চেষ্টা করতেছি, ইনশাল্লাহ মাহফিলে কোনো কালেকশন হবে না। যারা মাহফিলে অথবা মাদ্রাসায় কিছু দিতে চান, সারা বছর আপনাদের জন্য রাস্তা খোলা, আপনারা বছরের দীর্ঘ সময় মাদ্রাসার মধ্যে যা চান দিতে পারবেন। অতীতের ন্যায় আপনারা কোরবানির সময়, রমজান মাসে এবং বিভিন্ন সময় আপনাদের দাওয়াতে অনুষ্ঠানে আমরা ইনশাল্লাহ আপনারা মাদ্রাসার দিতে পারবেন। আর আজকেও যদি কেউ কিছু দিতে চান তাহলে আপনারা মাদ্রাসা অফিসে রশিদের মাধ্যমে দিবেন অথবা মাদ্রাসা গেটের মধ্যে একটা দান বাক্স আছে এবং এখন এখন আজকের পর থেকে সব সময় মাদ্রাসা গেটের মধ্যে একটা দান বাক্স থাকবে ইনশাল্লাহ। আপনারা যখন যে যা চান দান বাক্সের মধ্যে দিতে পারবেন অথবা মাদ্রাসা অফিসে রশিদের মাধ্যমে দিতে পারবেন ইনশাল্লাহ। আমরা মাদ্রাসার জোহরের নামাজের পর এবং এশার নামাজের পর মাদ্রাসার মধ্যে আমরা খতমে কাজেগান পড়ে দোয়া করি এবং সেখানে মাদ্রাসার জন্য দোয়া হয় এবং এলাকার যারা দোয়া চান আপনাদের জন্য ইনশাল্লাহ আমরা নাম লিখে একেবারে দীর্ঘদিন যাবত আমরা দোয়া করতে থাকি। আলহামদুলিল্লাহ এই দোয়ার বরকতে অনেকে এসে বলছেন যে আলহামদুলিল্লাহ হযরত আমার যে মুসিবত ছিল মুসিবত আলহামদুলিল্লাহ দূর হয়েছে। আমরা এইভাবে ইনশাল্লাহ দোয়া করি আপনাদের জন্য এবং অত্র এলাকার মধ্যে আপনাদের যে কোনো সময় আমাদের কোনো ছাত্র যদি দরকার হয়, ওলামায়ে কেরামের কোনো প্রয়োজন হয় বা কোনো দাওয়াত বা কোনো কিছু, আমরা যে কোনো সময় আপনাদের সেবা করার জন্য প্রস্তুত ইনশাল্লাহ। আমি হযরতের বয়ানের পূর্বে বলব যে হযরতের বয়ানের কেউ ভিডিও করবেন না, হযরতের বয়ানের কেউ ভিডিও করবেন না। আমরা আলহামদুলিল্লাহ হযরতের বয়ানকে সরাসরি অডিও লাইভ প্রোগ্রামে হযরতের বয়ান সরাসরি সম্প্রচার হবে। আপনারা আপনাদের আহবাবদেরকে জানাই দিতে পারেন যে অস্ট্রেলিয়া, আমেরিকা, লন্ডন, ইউরোপ যে কোনো দেশে বসেই সরাসরি আমাদের মাদ্রাসা মারকাজুল উলুমের আজকের এই মাহফিল সরাসরি ইনশাল্লাহ শুনতে পারবেন। এর ঠিকানা হল www.khankapd.com এই ওয়েবসাইটের ঠিকানায় ইনশাল্লাহ হযরতের অডিও লাইভ প্রোগ্রাম এবং আজকের প্রোগ্রাম সরাসরি ইনশাল্লাহ সম্প্রচার হবে। আপনাদের কাছে আমার অনুরোধ, হযরতরা অনেক কষ্ট করে এসেছেন, এই জন্য আপনারা দোয়া শেষ না করে আপনারা মেহরবানি করে কেউ যাবেন না। হযরতলার বয়ান এটা গতানুগতিক কোনো বয়ান নয়, অন্যান্য বক্তারা যেরকম বয়ান করেন এরকম কোনো বয়ান নয়, সুর নেই, কিছু নেই, কিন্তু আলহামদুলিল্লাহ কি বলবো, হযরতলার কথার মধ্যে এত নূর, এত নূর। যারা আলহামদুলিল্লাহ এর আগেও শুনেছেন তারা উপলব্ধি করেছেন যে কি নূর আল্লাহ তাআলা হযরতলার কথার মধ্যে দিয়েছে। এই জন্য আমরা বুঝি আর না বুঝি, কষ্ট যদি হয়ও কিছু, হযরত যেহেতু কষ্ট করে এসেছেন এই জন্য আমরা হযরতের সাথে একবার দোয়া করে এরপর আমরা ইনশাআল্লাহ এখান থেকে যাব।
বান্দা যদি আল্লাহকে চায় তো সে আল্লাহকে পাইয়েই যায়, যে কোনো বান্দা আল্লাহকে চাইছে সে আল্লাহকে পাইয়ে গেছে। حضرت حکیم الامت موجود بالملہ مولانا شاہ صبر تھانوی نمبر لوت نمبر کدہ بولیں ہمیں اللہ تو سن کر بولی جا اللہ کے چاہ سے اللہ کے پائے میں تمہارا ذرا اللہ کے چاہوں نہیں چاہوں نہیں کروں گی اللہ کے پاؤں نہیں آج من گڑ اصل راستے یار گزار میں اللہ کے چاہتا ہمارے بھیتر اللہ کے پاور بیٹھا سے جالا پودا ہوئے تو نشچے ہمیں اللہ کے پائے دیتا اور میں اللہ کے چاول جو نو راستہ کی جو رب العالمین جے پوتے ڈاکین سے پوتے سڑا دوا ایمان پوتے طاقور پوتے سنتر پوچھے سارا دوا اللہ تعالیٰ ڈاکے دنیا ڈاکے دنیا ڈاکے جو دنیا ڈاکے جانا سارا جائے تو یہ کھنستائی دنیا بھیتر تر کی پائے اللہ جہاں ڈاکے تو سارا دے بندہ اسی بندہ تو دنیا نعمت پائے آخرت نعمت پائے دو جہاں سب دولت پہلے بڑا آدر کتا جی پرتک مومن بندہ کے اللہ پر جنت دان بولے جدی مومن کے دیکھتے دربار بولے گا کمزور بنے گا مسکین ہے وہ غریب بنے گا پرتک مومن کے رب العالمین جنت دان کریں یہ پریتھویٹا جو تو بڑا سمگر دنیا جو تو بڑا এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান জান্নাত দান করবেন সবচেয়ে নিকৃষ্ট মুসলমানকে বাকি মুসলমানদেরকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন কিন্তু যারা আরিফ যারা আউলিয়া কেরাম তাদের নজর শুধু জান্নাতের উপর থাকে না জান্নাতের চেয়েও ঊর্ধ্বে তাদের নজর থাকে খালেকে জান্নাত আল্লাহকে তারা তালাশ করে আল্লাহকে পায় গেলে সব পাওয়া যায় যখন মানুষ আল্লাহকে পায় দুজাহানের সব নিয়ামতই সে পাওয়া যায় এই জন্য এক দুই বছর হজরত হাদি ইমদাদুল্লাহ মুহাজির মকিল আহমদুল্লাহ তিনি কাবা শরীফের গেলাম যারা কান্তি নেবা বলতেন যে হে আল্লাহ কই তুসে কুছ কই কুছ মানতা না আপনার কাছে কত জনে কত কিছু চান আপনার বন্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চান আহা কি কেসা তাদের নজর দেখেন ভাই কি নজর সুবহানাল্লাহ এক জন এক একটা চায় আল্লাহ আপনার বন্দা ইমদাদুল্লাহ আপনার কাছে শুধুই আপনাকে চায় আল্লাহ তো যে পায়ে গেছে সে তো সবই পায়ে গেছে হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আলাইহি বলতেন আমার ভাই মুসলমান তুমি সব পাইছ কিন্তু আল্লাহকে পাও নাই এই কপাল কোড়া তুমি তো কিছুই পাও নাই আজকে এই হল যে তুমি আর তো কিছু পাও নাই কিন্তু আল্লাহকে পায়ে গেছ তুমি সবই পায়ে গেছো তোমার কিছুই বাকি নেই আল্লাহকে পাইলে তুমি সবই পেয়ে গেছো ভারতের বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ হযরত শাহউল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহ তিনি দিল্লির জামে মসজিদে মুঘল বাদশাহদেরকে লক্ষ্য করে বলতেন হে মুঘল বাদশাহ শোনো দিলে দারান জওয়ানের পাড়ার ইসকাতে তাবিল আছে আমার সিনাতে এমন একটা দিল আছে যেটা আল্লাহ পাকের মহব্বতের বেসুমার মণিমুক্তা পরিপূর্ণ কেদারনাথ দেব গর্দু মীর সামান ইমামদার এই আসমান নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় সম্পদ বড় আর কি আছে হ্যাঁ তো এই কথা শুনলে মোগল বাদশাহরা মাথা নিচু করে বসে থাকতেন। যে বুজুর্গ এই আল্লাহর বলে যে কথা বলেন এটার কোন জবাব নেই। আল্লাহর মহব্বত সবচেয়ে দামি জিনিস। মহব্বত যার মধ্যে পয়দা হয় মহব্বত তাকে অনেক বড় বানায়, সম্মানের উচ্চ আসনে পৌঁছায় দেয়। আপনি যাকে মহব্বত করেন ধন সম্পদ সব অকাতরে তার জন্য ভিলে থাকেন। যে বান্দা আল্লাহকে মহব্বত করে আর আল্লাহাক বন্ধাকে মহব্বত করেন আল্লাহাক নিজের ধন সম্পদ তার জন্য ভিলে দেন। তুমি খাও এগুলি সব তুমি ভোগ কর। আল্লাহকে আপন বানানো, আল্লাহকে আপন করা সবচেয়ে বড় কাজ। আল্লাহকে আপন করার জন্য তরিকা হল যে আমি আমার মনের কথা শুনব না, কে কি বলে সেগুলি শুনব না, কারো কোনো প্রস্তাব কারো কোনো চাহিদা কারো কোনো কথার দিকে আমার কোনো চিন্তা আমার কোনো মন থাকবে না। আমার মনের এক ক্ষুদা এক চিন্তা আমার মাওলা কি পছন্দ করেন, আমার মাওলা কি চান। হ্যাঁ, জীবন কি খুশি হ্যাঁ মেয়ে ভি খুশি হ্যাঁ যা দিন তুঝে ছোড়া কি জিদার বো হ্যাঁ উদার হাম। যে মন কি চায় কে কি চায় সেটা না, আমার মাওলা কি চান। আমার মাওলার জন্য মনের সব কথা কর। মন চায় ভিনারীকে দেখো, মন চায় সুদ খাও ঘুষ খাও মিথ্যা বলো ধোকা দাও চুরি করো ডাকাতি করো, কিন্তু রব্বুল আলমিন এগুলো একটা পছন্দ করেন না। গৃহীত কোনো রাস্তা আল্লাহ তাআলা পছন্দ করেন না। একটু আগে মুক্তি সাহেব বয়ান করছেন যে ইমানওয়ালার জিন্দগি পাকসার জিন্দগি হয়, পবিত্র জিন্দগি ফ্রেশ জিন্দগি। ইমান তার মধ্যে পয়দা হয় পবিত্র যা পবিত্র সত্তা মহান আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা হয়, এই পবিত্রতার অনুভূতি তার মধ্যে জাগে, তার চিন্তা ফিকির কর্ম সবই পবিত্র, অপবিত্র পথে সে আর হাঁটতে পারে না। এজন্য যে কুদৃষ্টি থেকে নিজেকে হেফাজত করা, মিথ্যা থেকে ধোকা থেকে হেফাজত করা, সব গুণা থেকে নিজেকে বাঁচানো। বান্দা যখন গুণা থেকে বাঁচে সব নাপাক কাজ থেকে বাঁচে, এই বান্দা ফেরেশতার নজরে শ্রদ্ধার পত্র এবং ঈশ্বরী হয়ে যায়। এটা তো মানুষ, এগুলো এত খারাপও করতে পারে ভালোও করতে পারে, কিন্তু আশ্চর্য খারাপ কাজ করেই না, করতে পারে দুটা কিন্তু করে না সে খারাপ কাজ। ফেরেশতার নজরেও সে সম্মানের পত্র শ্রদ্ধার পত্র হয়ে যায়, ঈশ্বরীয় মর্যাদা বলা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইলমে দ্বীন যারা তালাশ করে, কোরআন হাদিসের ইলম যারা তালাশ করে, এই তালমিলের মর্যাদা এত বড় আল্লাহ পাকের নজরে যে নূরের ফেরেশতারা যখন তাদেরকে দেখে তো নিজের এই নূরের দানা তাদের জন্য বিছিয়ে দেন ফেরেশতারা। হাদিসের বিভিন্ন অর্থ আছে, এক অর্থ হল যে ফেরেশতারা থেমে যান, থেমে তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেন। যেমন মুরব্বীরা আসতে থাকলে রাস্তা দিয়া ছেলেপেলেরা রাস্তার এক সাইড হইয়া তাকে সম্মান করে, এরকম ফেরেশতারাও তাদেরকে সম্মান করে তালবেরিনকে দেখলে। আর আরেক ব্যাখ্যা এটাও বলছেন বুজুর্গানজি যে ফেরেশতারা নূরের পর নূরের ডানা বিছিয়ে দেন, যারা আসমানি ইলিম তালাশ করে এত বড় মানুষের। মাওলানা সাবিল থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে কোন একজন মাদ্রাসার তালবিল দেখলে তার প্রতি শ্রদ্ধা আমার মনটা আপ্লুত হয়। তিনি বলেন যে আমার মন কেন আপ্লুত হবে না, আমার রসুল সাল্লাম তখন এই কথা বলেন যে ফেরেশতারাই যে তালবিলকে দেখলে শ্রদ্ধায় আপ্লুত হয়ে যায়। তো আমি আশা করি কেন তার প্রতি শ্রদ্ধায় আপ্লুত হব না। আফসোস, আজকে আলেম এবং তালবিলদের সম্মান মর্যাদা কদর আমরা বুঝি না, এবং এমনকি তালবিলরা নিজেরা বুঝে না। বহু তালবিল আছে নিজের ইজ্জত নিজের সম্মান নিজের কদর নিজেরাও বুঝতে পারে না, আমরাও তাদের কদর করতে পারি না। এটা আমাদের বড় কমি, বড় ঘাটতি। এবং আরো দুঃখের বিষয় হচ্ছে যে আমরা তামাম দুনিয়ার জ্ঞান বিজ্ঞান শিখি, কিন্তু আসমানি কোন কিতাব শিখলাম না। হ্যাঁ, সব ভাষায় বক্তৃতা করতে পারি, লিখতে পারি, ভাষণ দিতে পারি, সারা দুনিয়া গেলে সকলের সঙ্গে ইংরেজিতে বলতে পারি, রব্বুল আলামিনের কোরআনের ভাষা শিখি নেই। এটা আমার জীবনের কোন দিক, এটা কোন সফলতা, এটা হ্যাঁ সারা পৃথিবীর যত জ্ঞান ভাণ্ডার, বিদ্যার ভাণ্ডার, সারা বিশ্বের যত কবি সাহিত্যিক এবং যত বিজ্ঞানী, এদের সবগুলো জ্ঞানের ভাণ্ডারকে একত্রিত করলে কোরআন কারিমের এক পৃষ্ঠার সমান কি কোনদিন হবে? কিছুই না। তো এটা আমরা কি করলাম, কি অর্জন করলাম? ওই মা বাপ যারা নিজের সন্তানকে ছোটবেলা থেকে যত্নের সাথে কেবল স্কুলে নিয়ে যান, হ্যাঁ, এবং শিক্ষিত বানান, কিন্তু আসমানি শিক্ষায় শিক্ষিত করেন নাই, আপনি আপনার সন্তানের কতটুকু উপকার করলেন আর কতটুকু ক্ষতি করলেন, আপনি এটা জীবনে কোনদিন হিসাব করবেন না? আপনার হিসাব করার কোনদিন সুযোগ আসবে না? কি করলেন আপনার সন্তান? হ্যাঁ, একজনে নিজের সন্তানকে মহব্বত করে সে দামি দামি হীরা এবং বহু হীরা কাঞ্চন সোনা চাঁদি ভরপুর করে দিছে, গোডাউন টু গোডাউন। আরেকজনে সে এক গোডাউন ধরে কতগুলো রড সিমেন্ট এগুলো জোগাড় করে দিছে, না বাবা এগুলি তোমাকে দিলাম। লোহা লক্ষ দিল একজনে এক গুদাম ভরা, আরেকজনে পুরো এক গুদাম ভরা হীরা কাঞ্চন দিল, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। রডের দাম কি আর মানে সে লোহা লক্ষের দাম কতটুকু, হীরা কাঞ্চনের দাম কতটুকু, এতটুকু কি আমাদের বোঝা উচিত না? আমার প্রিয় বন্ধুরা, যে শিক্ষা দীক্ষা শুধু দুনিয়ার জন্য আখেরাতের জন্য না, 60-70 বছর জিন্দগিতে কিছুদিন কাজে লাগলো, এরপরে আর কাজে লাগবে না। সেই শিক্ষার গুরুত্ব আমাদের মধ্যে এতটা, আর যে শিক্ষা আমাদেরকে অনন্তকাল সম্মানিত করবে, অনন্তকাল মর্যাদার উচ্চ আসনে তুলতে থাকবে, সেই শিক্ষার প্রতি আমাদের গুরুত্ববোধ কেন পয়দা হল না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে তিনি সবচেয়ে বড়, তিনি বলেন হে বিশ্বের মানুষ, সারা দুনিয়ার মধ্যে যারা কোরআন, কোরআনের এলেম শিখে আর কোরআনের এলেম শিক্ষা দান করে, তারা সারা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলছেন, হ্যাঁ আল্লাহর নবী যেটা বলেন আল্লাহর তরফ থেকে বলেন, আর নবী যা বলেন সেটা হেদায়েত, সেটাই সত্য, সেটাই চূড়ান্ত, এর উপরে কারো কোনো কথা না। আল্লাহর নবীর কথা বিশ্বাস করা ফরজ, বিশ্বাস করা ফরজ, নবীর প্রতিটি কথার উপর ইমান আনতে হয়, এই কথার উপর তো ইমান আনতে হবে, যদি ইমান না আনলে তো সে মুসলমান থাকে কিভাবে? এটা বিশ্বাস করতে হবে, কোরআনের এলেম সর্বশ্রেষ্ঠ এলেম। তা আপনি দুনিয়ার লাইনে শিখেন, যদি আপনার শিখতেই হয় এ তো কোনো সমস্যা নেই, কিন্তু কোরআন কেন শিখলেন না? আপনার সন্তানকে কোরআন কেন শিক্ষা দিলেন না? আপনার ছেলে আলহামদুল সুরা সহিশুদ্ধ পড়তে জানে না, লাইল্লাহ পড়তে জানে না, আত্মাহিয়াত সহিশুদ্ধ পড়তে জানে না, ইংরেজিতে 10 ঘন্টা ভাষণ দিতে জানে না। এই ভাষণ দেওয়ার ফায়দা কি? কবরে যখন যাবে তো ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে তুমি কি নিয়ে আসছ, তো বলবে যে আমি 10 ঘন্টা ইংরেজিতে ভাষণ দিতে জানি না, আমি বড় সায়েন্টিস্ট, আমি বড় বিজ্ঞানী, আমি বড় ইঞ্জিনিয়ার, আমি মস্ত বড় প্রফেসর, হ্যাঁ রাষ্ট্রীয়, আমি রাষ্ট্রবিজ্ঞানের প্রফেসর অথবা রাষ্ট্রবিজ্ঞান, এটা বললে কি কালকে আমাকে কোনো কাজে আসবে? কবরের কি প্রশ্ন ইংরেজিতে করবে ফেরেশতা না আরবিতে করবে? এগুলো জানার পরে, বিশ্বাস করার পরে কেন মুসলমানদের মধ্যে এখনো এই হুঁশ জাগল না? কবে মুসলমান ঘুম থেকে জানবে? ডক্টর ইকবাল মরহুম একজন ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, কিন্তু তিনি বলতেন যে আমার বন্ধুরা, আমি ইংরেজি পড়ুয়া মানুষ, আমি তোমাদেরকে বলি তোমরা সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান শিখো, এতে ইসলামকে বাধা দেয় না, কিন্তু তোমরা নিজের আল্লাহকে ভুলবা না, আল্লাহ রসুলকে ভুলবা না, কোরআনকে ভুলবা না। হ্যাঁ, قرآن اسلام مطابق زندگی بانا ہوں অনেকে ডক্টর ইকবাল মরহুমকে দাড়িবিহীন মানুষ রূপে চিত্রিত করে এবং প্রচার করে, এটা মূল ধারণা। একসময় তার জীবনে শুরু হবে এমনটা তিনি ছিলেন, কিন্তু পরবর্তী জীবনে ডক্টর ইকবাল মরহুম সুন্নত মোতাবেক দাড়ি নিয়ে দুনিয়ার থেকে কবরে গেছে। করাচিতে ডক্টর ইকবাল সম্পর্কে একজন বড় গবেষক আমাকে এই কথা বলছেন এবং তারা ডক্টর ইকবাল সম্পর্কে বই ছাপতেছিলেন যে নতুন ভাবে তারা পৃথিবীকে এটা জানাবেন যে ইকবাল ডক্টর ইকবাল সম্পর্কে এই ধারণা সঠিক না। তো ইকবাল আল্লামা ইকবাল একজন ইংরেজি শিক্ষিত লোক হয়ে তার মধ্যে ইমানের চিন্তা চেতনা ইসলামের চিন্তা চেতনা এমনটা ছিল আনন্দকে তিনি প্রভাবিত করছেন। ডক্টর ইকবাল বলেন যে মন্দিরে দাহার সে উঁটু কে হুদিয়ে খান গে আপনি বাবলু মে দবাই হয়ে কুরআন দেয়। আরবের ওই মানুষগুলো যারা উট চড়াইতে থাকতো আর আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকতো, আহা সে সুন্দর মানুষগুলো আর পৃথিবীতে নাই। মন্দিরে দাঁড়ছে উঁটু আপনি দবাই হয়ে কুরআন দেয়। তারা দিঘাতে যাইতেন কোরআন সিনাতে, কোরআন তাদের বুকে। মুসলমান যখন কোরআন বলা হয় মুসলমান সম্মান বলা হয়, মুসলমান মর্যাদা বলা হয়। আজকে মুসলমানের জিল্লতি, মুসলমানের বেইজ্জতি, মুসলমানের পতন, মুসলমানের অপমান, মুসলমানের সব রকমের লাঞ্ছনার পেরেশানির মূল ইমান আর কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া। ইমান এবং কোরআন থেকে বিচ্ছিন্ন হওয়া, ইমান এবং কোরআনের মোতাবেক জিন্দগি বানাইলে মানুষের জিন্দগি বরকতওয়ালা হয়, রহমতওয়ালা হয়, ইজ্জতওয়ালা হয়। আরো বলি মানুষগুলো যাদেরকে দুনিয়া দুই চোখে দেখতেই পারত না, অস্পৃষ্ট টাইপের মানুষ ছিল যারা, নিকৃত অত্যন্ত নিচু শ্রেণীর মানুষ ছিল যারা, ইমাম তাদেরকে উপদে উঠেছে, কোরআন তাদেরকে উপদে উঠেছে। না হলো কাউন আহসান ইসলাম, সেই সাহাবায়ে কেরাম তারা বলছেন আমরা সেই জাতি, আমাদেরকে সম্মানের উচ্চ আসন দান করল ইসলাম। এই ইমান, এই নামাজ, এই কোরআন, এই সুন্নত, এই গুণামুক্ত জিন্দগি, এই জুলুম মুক্ত জিন্দগি, এই সদাচার, এই সদ্ব্যবহার, এই সচ্চরিত্র মানুষকে সুন্দর বানা, উন্নত বানা। কথার কথায় গালাগালি, কথার কথায় আরেকজনকে অপমান করা, কথার কথায় কোপ দেখানো, মেজাজ দেখানো, ক্ষমতা দেখানো, এটা মনুষ্যত্ব না, এটা মনুষ্যত্ব না। এখন মনুষ্যত্বের চর্চা কোথায়? মানুষের অক্ষর জ্ঞান শিখে, মনুষ্যত্ব শিখে না। আফসোস লাগে, দুনিয়ার লোকদের, শিক্ষিত লোকদের কাণ্ডকৃতি দেখলে দুঃখ লাগে, আফসোস লাগে। এরা অন্ধকার আর আলোর পার্থক্য পর্যন্ত বোঝে না, অথচ এরা শিক্ষিত। সাক্ষর জ্ঞানের অভিযান, সাক্ষরতার অভিযান, যে সকলে যাতে 10 বছর শিখতে পারে ভালো কথা, কিন্তু মানুষ হইতে পারে সেই চেষ্টা কোথায়? প্রতিদিন নেতৃবৃন্দ বক্তৃতা করেন, সমাজের কর্মধারণা বক্তৃতা করেন, একজন আরেকজনকে আক্রমণ করেন, একজন আরেকজনকে গালাগালি করেন, একজন আরেকজনকে বকাবকি করেন, একজন আরেকজনকে মারধর করতে থাকেন, একজন আরেকজনকে অপমানিত করতে থাকেন। সমাজের আমাদের ছেলেরা শিখবে কি? বাপ-দাদারা যদি মারামারি করে, ওই বাপ-দাদার সন্তানরা কি মানুষ হবে? স্কুল কলেজ ভার্সিটির শিক্ষকেরা কথার কথা যদি তারা শিক্ষক মন্ডলী যারা আদর্শ হবেন আর তাদেরকে দেখলে শিক্ষার্থীরা আদর্শ শিখবেন, তো সেই শিক্ষক মন্ডলী তারা যদি আদর্শ থেকে বিচ্যুত হন তো যারা অধীনস্থ তারা শিখবে কি? বাপ মা যদি আদর্শ থেকে বিচ্যুত হন তো সন্তানরা শিখবে কি? দেশ জাতির কর্মধারা তারা যদি আদর্শ থেকে বিচ্যুত হন দেশ জাতি শিখবে কি? আশ্চর্যের বিষয়, আজকে পৃথিবী সারা দুনিয়াব্যাপী যত নেতৃবৃন্দ আছে খালি দুনিয়া চালানো, রাষ্ট্র চালানো হয়ে ব্যস্ত। আরে ভাই, আমরা মানুষ হই মনুষ্যত্বের চর্চা করি। মনুষ্যত্ব কি জিনিস? মুজাদ্দিনুল্লাহ মাওলানা আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলী বলেন, আগে যে ইনসান ইনসান বন যায় এই সব কুছ হয়, এই মানুষ যদি মানুষ হয় মানুষই সবচেয়ে বড়, মানুষের সবচেয়ে ক্ষমতাওয়ালা, মানুষের সবচেয়ে সম্মানওয়ালা, মানুষের জন্য সারা পৃথিবীর সবকিছু। ওর ইনসান মানে কাজ তৈরি ইয়ে হ্যাঁ کہ اللہ تعالیٰ سے صحیح تعلق پیدا ہو جائے. اور مانوس ہوار طریقہ ہلو اللہ سنگے سندر سمپرک پیدا کرا. اللہ سنگے سمپرک جا سندر سے مانوس آلوتے অন্ধকারে আপনের মধ্যে পরের মধ্যে ঘরের মধ্যে বাইরে যেখানে থাকে সব জায়গায় সে আল্লাহর সঙ্গে সম্পর্ক সুন্দর রাখে, আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর কথা মনে রাখে. তখন সে নিজের স্ত্রীর সঙ্গেও ভালো, বাবা মার সঙ্গেও ভালো, প্রতিবেশীর সঙ্গেও ভালো এবং বন্ধুর সঙ্গেও ভালো, শত্রুর সঙ্গেও ভালো. যে তার ক্ষতি করে সে একজনে তার ক্ষতি করছে এক টাকা, সে তার একশো টাকা ক্ষতি করবে না. যে ভাই সে আমার ক্ষতি করছে, ইসলাম শিক্ষা দেয় যে তোমার ক্ষতি করলো সে তুমি তাকে ক্ষমা করো, আর যদি তার প্রতিশোধ নাও যতটুকু ক্ষতি করলো, এক আনা ক্ষতি করলে এক আনা পরিমাণ তুমি তার থেকে উসুল করার অধিকার রাখো, এর বাইরে না. ইসলাম যখন মানুষের মধ্যে পয়দা হয়, হ্যাঁ ঈমানের নূর যখন মানুষের মধ্যে পয়দা হয়, আল্লাহর মহব্বত আল্লাহর ভয় যখন অন্তরে প্রতিষ্ঠিত হয়, তখন মানুষ মানুষ. এজন্য জিন্দগিকে সুন্দর করার যে শিক্ষা সেটা ইসলামের শিক্ষা. আফসোসের বিষয় কলেজ ভার্সিটিতে এমন এক শিক্ষা দেওয়া হয় যে তারা সারা পৃথিবী চালানোর যোগ্যতা সম্পন্ন হয়। এই অফিস আদালত তারা চালা, সচিবালয় তারা চালা, হ্যাঁ না, সারা দেশ দুনিয়া সব তারা পরিচালনা করে এবং দারুণ দক্ষতার সঙ্গে পরিচালনা করে। এই বিল্ডিং গুলো সাততলা দশতলা একশোতলা দাঁড়ায় আছে, কোন ইমাম সাহুদুর বানান নাই, এগুলো কোন খতিব সাহেব বানান নাই, কোন সাইকোলজি সাহেব বানান নাই, কোন পীর সাহেব গাউসে আজম সাহেব বানান নাই. এগুলো যারা জেনারেল লাইনে পড়াশোনা করছেন তারা তাদের যোগ্যতা দক্ষতার দ্বারা এই খেদমত আঞ্জাম দিচ্ছেন, মানুষ তাদের দ্বারা উপকৃত হচ্ছে কিনা. এই বড় বড় ফ্যাক্টরিগুলো কারা চালায়? কোন পিসা উদু চালান না, কোন মুক্তি সাহেব না সাইবুল্লাহ সাহেব চালান. এই ব্যবসা বাণিজ্যে এই শিক্ষা দীক্ষা জেনারেল লাইনে দেওয়া হয়, তারা শিক্ষা দীক্ষা লাভ করেন. কিন্তু দুনিয়ার এত সব জ্ঞান বিজ্ঞান শিক্ষার পাশাপাশি যদি কালেমা ইমাম আর কোরআন শিক্ষা এর সঙ্গে যোগ করা হতো, কি আজকে সোনার সোহাগা হয়ে যেত। এরা একদিকে দুনিয়ার লাইনে শিক্ষিত হতো, একদিকে তাদের দ্বারা তারাই আবার আখেরাতের পথে অগ্রগামী থাকতেন, এটা কত বড় কল্যাণের বিষয় হতো। কিন্তু মুসলিম বিশ্বের নেতৃবৃন্দ এই মহাসত্য কেন উপলব্ধি করেন না আমরা বুঝতে পারি না। আল্লাহ তাআলা বুঝ দান করেন সকলকে। আমার প্রিয় বন্ধুরা, ঈমান মানুষকে ঊর্ধ্বে তোলে, হ্যাঁ ইসলাম মানুষকে সম্মানিত করে, সুখী করে, শান্তিময় জীবন দান করে, কোরআন মানুষকে সত্যিকার মানুষের পরিণত করে, কোরআন মানুষকে সত্যিকার মানুষের পরিণত করে। কিন্তু আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে, মুসলমানদের মধ্যেই যে এত সব ত্রুটি বিচ্যুতি, এত সব এই নানান রকমের নিচুতা এবং পতন, এটার কারণ এই মুসলমান হওয়া না, বরং এটার কারণ হচ্ছে ইসলাম থেকে বিচ্যুত হওয়া। আমরা মুসলমান বটে, কিন্তু এমন মুসলমান যে মুসলমান জিন্দগিতে ইসলামের চর্চা নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিলমান কতআকা, যে তোমার সঙ্গে সম্পর্ক ভালো রাখল না তুমি তার সঙ্গে সম্পর্ক ভালো রাখবা, যে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সঙ্গে সম্পর্ক গড়ো। ওয়াম্মান যালামাকা, যে তোমার উপর জুলুম করল তুমি তাকে ক্ষমা করে দাও। যে তোমার সঙ্গে সদাচার করল না অসদাচার করল তুমি তার সঙ্গে সদাচার করো। আমরা ছোটবেলা কবিতা পড়ছিলাম যে এক মেয়ে, সে ওর বাবার কুকুরে কামড় দিয়েছিল, তো সে মেয়ে ঘোষণা করে বাপকে বলছিল যে তুমি পারল না বাবা, ও তো বাচ্চা ছোট মানুষ, ও কামড় দিছে তুমি কামড়াইতে পারল না। ছোট্ট মেয়ে বাবাকে বলছে যে কুকুর কামড় দিয়েছিল তুমি কি করছিল বাবা, তুমি পারল না। তো বাবা তখন বলছিল যে কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কুকুরকে কামড়াবো কি রে, মানুষের শোভা পায়, কুকুর কামড়াইছে তো আমিও কামড়াবো নাকি, যে নিচে নামছে তার চরিত্র নষ্ট হওয়ার কারণে তাই বললো কি আমিও আমার চরিত্র নষ্ট করব। এক লোক আসছে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামের সঙ্গে দেখা করার জন্য। তো রসুল্লাহ সাল্লাহ আলাইসলাম তার সঙ্গে ভালো ভালো কথা বলছেন, ভালো ব্যবহার করছেন। লোকটা চলে গেলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, ইয়া রসুল্লাহ, আপনি না বলছিলেন যে লোকটা মুনাফিক? আমাকে তো আগেই বলছিলেন। সেই লোকের সঙ্গে আপনি এত সুন্দর ব্যবহার করলেন, এত চমৎকার কথাবার্তা বললেন, তো মুনাফিকের সঙ্গে এত সুন্দর ব্যবহার করার দরকার কি? রসুল্লাহ সাল্লাহাম বললেন, ও নিজের জীবনকে কলুষিত করছে, ও নিচে নামছে, তাই বলে কি আমিও নিচে নামবো নাকি? আল্লাহ আমাকে যে চরিত্রের উন্নত শিখরে রাখছেন, আরোহণ করায় রাখছেন, সেই আল্লাহ পাকের সেই নিয়ামত যে উন্নত চরিত্র, সেটার লালন কেন আমি করব না? আল্লাহ পাক আমাকে ফুলের জীবন দান করছেন, আমার জীবনের উপর চন্দ্র সূর্য ঈর্ষা করে, চন্দ্র সূর্য ঈর্ষা করে এমন সুন্দর জীবন, আলোকিত জীবন, ফুলের জীবন আল্লাহ আমাকে দান করছে, আমি সেটা কেন সযত্নে লালন করব না? ও নিচে নামছে না মুগিয়ে, ওর জন্য আমি নিচে নামব? আমার মুসলমান ভাইরা দুনিয়ার নিচে নামে, দুনিয়ার লোকেরা নিচে নামে, তো নামলে নাও, কিন্তু আমরা মুসলমান কেন নিচে নামব? আফসোসের কথা, এখন তো ওই যে ওয়াজ মাহফিলগুলো হয়, তো দিনের কথা তো বহুত হয়, কিন্তু আখলাক এবং দিনরাত 24 ঘন্টা সুন্দর ইসলামী জীবনকে নিজেদের মধ্যে লালন করার বিষয়ের আলোচনা খুব বেশি হয় না, কম হয়, এগুলোর আলোচনা কম হয়। হ্যাঁ, তো যার কারণে মানুষরা শিখতেও পারে না, স্কুল কলেজে সেই শিক্ষা আছে না, এমনি সমাজের মধ্যে কোথাও সেই শিক্ষা আছে। দিনরাত আমরা তো ঘুম থেকে থাকলে 10-20-30টা পত্রিকা নিয়ে বসে যায় এক একজন, হ্যাঁ না, যত পত্রিকাই পড়ি, পত্রিকার ভিতরে কি মানুষের সুন্দর জীবন গড়ার কোন লেখাপড়া আছে ওর মধ্যে? ওর ভিতরে খবরাখবর থাকে, এখানে অমুকের মারলো, ওখানে হত্যা করলো, অমুকের পিটাইছে, অমুক জায়গায় আগুন দিছে, অমুক জায়গায় পোড়া দিছে, এইসব ঝামেলা তো কোন ভালো জিনিস তো নাই। এক সাংবাদিক কোন জাতীয় দৈনিকের, আমি নাম বলবো না, অনেক পুরানো আমাদের দেশের পত্রিকা, এই পত্রিকার চিফ রিপোর্টার আমার বন্ধু মানুষ, তো উনি আমাকে বললেন যে আমাদের সাংবাদিকদের শিক্ষা হল যে যেটা খারাপ খবর সেটা সবচেয়ে ভালো খবর, বড় খবর, যেটা বেশি খারাপ খবর সেটা হল সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, তার মানুষ এটা গুরুত্বের সাথে পড়ে, এটাকে তারা ছাপে। তো পত্রিকা পড়ে তো আমরা, পত্রিকা হল সংবাদের একটা মাধ্যম, সংবাদের বাহন, এটা তো কোনো আমাদের দিন শিক্ষা, ইসলাম শিক্ষা, জীবন শিক্ষার বিষয় তো না, আমরা শিখবো কোথায়? আমরা সেই লোকদের সঙ্গে উঠতে উঠতে হবে। তো ডক্টর শহীদুল্লাহ সাহেব কি শিক্ষিত লোক ছিলেন না অশিক্ষিত? কেমন শিক্ষিত, অনেক বড় ভাষাবিদ ছিলেন তো, 18টা ভাষা জানতেন ডক্টর শহীদুল্লাহ সাহেব, এত বড় উচ্চ শিক্ষিত লোক। তিনি লালবাগ মাদ্রাসা যেতেন মহারাজ শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের সান্নিধ্য লাভের জন্য। এত বড় উচ্চ শিক্ষিত হওয়া সত্ত্বেও এই মানুষটার মধ্যে এই অনুভূতি কেন কাজ করল? হ্যাঁ, এই মানুষটার মধ্যে এই অনুভূতি সক্রিয় ছিল, বারবার যেতেন লালবাগ মাদ্রাসাতে। তখন লালবাগ মাদ্রাসা হযরত মাওলানা জাফর উসমান রহমতুল্লাহ ছিলেন ভারতে, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ ছিলেন, হাফিজুর রহমতুল্লাহ ছিলেন, মুফতি দীন মোহাম্মদ খান সাহেব রহমতুল্লাহ ছিলেন, উপমহাদেশের সেরা সেরা আলেমরা সেখানে ছিলেন। তিনি তাদের সঙ্গে উঠতেন বসতেন, তাদের ইমানি উত্তাপ, ইমানি পরশ লাভের জন্য তিনি সেখানে যেতেন। আজকে আমরা কি আমাদের সন্তানদেরকে এরকম দিনদার লোকদের সঙ্গে, আলেমদের সঙ্গে, আল্লাহ ভালোদের সঙ্গে উঠা বসা করার জন্য অনুপ্রাণিত করি? আর যদি কোনো মানুষ, যে সাধারণ শিক্ষার সাধারণ শিক্ষিত লোকজন আলেমদের সঙ্গে উঠা বসার জন্য যায়, কিন্তু অনেকেই দেখা যায় বিরক্ত করতে থাকে, অনাহূত কথাবার্তা বলে, অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে, এবং নিহায়তই বেদরকারি প্রশ্ন তোলে, নানান যুক্তি তোলে, এমন সব কথা বলে যেগুলোর কারণে মন মস্তিষ্ক শুরু করে ভালো প্রভাব পড়ে না। একজনের কাছে গেলে কিছু নেওয়ার জন্য এমনভাবে যাওয়া চাই আমার কথায়, আমার আচরণে, আমার ব্যবহারে লোকটা কষ্ট না পায়। ব্যথিত না হয়, আমার মধ্যে তার মধ্যে দূরত্ব না পয়দা হয়, ধীরে ধীরে আমি তার আপন হই, ঘনিষ্ঠ হই, আমার প্রতি তার আন্তরিকতা এবং স্নেহ বাড়ে। আমাকে দুইটা কথা তিনি বলেন যার দ্বারা আমার দুনিয়া আখেরাতের কল্যাণ হয়। এরকম মন মানসিকতা নিয়ে যাওয়া চাই, কি কথা বুঝুন না ভাই। আমরা যদি সত্যি আমাদের ভিতরে ইমানের চেতনাকে জাগ্রত করি, আমাদের কল্যাণ হবে, আমাদের দ্বারা অন্যদেরও কল্যাণ হবে। হঠাৎ আমার মনে পড়লো, তাই সংক্ষিপ্তভাবে বলি, একবার আমি ভোলা গেলাম, তো আমার ভগ্নীপতির বাড়ি যেখানে একজন গ্রাম দেশ সেখানে গেছিলাম, ওখান থেকে বাইর হলাম, তো আমার নিজের এলাকা লালমোহন যাব, এখান থেকে এই রিক্সা পাওয়া মুশকিল, পাইলেও দুজন উঠে, এক রিক্সাতে দুজন উঠতেই হয়, রিক্সাওয়ালা একজনকে নিতে চায় না, ওখানে দুজন দুজন উঠে মানুষ দাঁড়ায় থাকে অপেক্ষা করে। এক স্কুল কলেজের ছেলে নাকি দেখলাম যে একজন বসে আছে রিক্সার মধ্যে, তা আমি গিয়ে দাঁড়ালাম, বললাম যে উঠতে দেয়লাম, ঠিক আছে উঠেন, কিন্তু ওই ভদ্রলোক যে স্টুডেন্ট সে এইভাবে বসতে পা ছড়ায় দিয়া প্যান্ট পরা, যে বসার মতো জায়গা তেমন নাই। আমি কিছুই বললাম না, কষ্ট করে উঠে এক সাইডে বসে বললাম। সে যখন আমরা দুজনই দুই যাত্রীরই সমান অধিকার, গণতন্ত্রের অধিকারের চিৎকার তো আমরা দেই, কিন্তু আমাদের চরিত্র হল অধিকার আমারটা দাও কিন্তু আমি তোমারটা দিতে পারব না। এইভাবে অধিকার কোন অধিকার পয়দা হয়, অধিকার প্রতিষ্ঠিত হয় না, ফাসাদ পয়দা হয়, ফেতনা পয়দা হয়। কি আজবের শিক্ষা আমাদের মধ্যে পয়দা হয়েছে, কি আজব চরিত্র রুচি পয়দা হয়েছে। অধিকার চাই, আমার অধিকার দাও, কিন্তু আমি যে হাজার জনকে অধিকার দিতে হবে সেই বুঝটুকু, সেই মানবতাটুকু আমার মধ্যে পয়দা হওয়া জরুরি না। আচ্ছা চলো ভাই, আমি চুপচাপ থাকলাম, তো বেশ রিক্সা চলছে। একটু পরে আমি বললাম যে আপনার পরিচয় জানতে পারি? আমি আলাপ তালিকা স্টার্ট করলাম, সে খুব উচ্চকণ্ঠে ওই স্টুডেন্ট বলল যে আমি ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমার তো রাস্তা খুলে গেছে। আমি বললাম যে আমিও ঢাকায় থাকি, তো এখন সে বেচারা খানিকটা বিনয়ের রং তার মধ্যে ফুটে উঠতে শুরু করল, অথবা হৃদ্যতার রং, অথবা দূরত্ব কিছুটা কমল, এমনটা মনে হল। তো সে বলল যে কোথায় থাকেন? আমি বললাম গ্যান্ডালিয়া। এখন দেখা যে ঢাকা ইউনিভার্সিটির গ্যান্ডালিয়া তো খুব দূরে না। বলে বলে আপনি কি করেন? আমি যদি বলি যে আমি মাদ্রাসায় শিক্ষকতা করি বা কিছু, এর কাছে এটার কি গুরুত্ব হবে কি জানে। যাই হোক, আমি বললাম যে আমি তো এক পত্রিকার এডিটর, পত্রিকার নাম জিজ্ঞেস করল, তাও বললাম, পরে চুপচাপ বসে আছে। আমি বললাম আমার অনেক বাংলা কবিতা আছে। আচ্ছা, বললাম আমি আবৃত্তি করব। হ্যাঁ করেন। তা আমি আমার কবিতা ধূম আবৃত্তি শুরু করলাম। এখন সে হতভম্ব, এই পোশাক এই মৌলভি এই টাইপের মনে হল, এখন তো সে ধূম বাংলা কবিতা বলে। হ্যাঁ, যেমন পরাণে নয়নে গগনে পবনে কাহারে খুঁজিয়া পায়, শিশিরে বিশিতে প্রভাতে দিবাতে কাহাতে মজিয়া যায়। এই একটা একটা করে আস্তে আস্তে কবিতা শুনেছিলাম, নদীর ওই বক্ষ মাঝে তহবিদের যুক্তি বাসে, এটা একটু একটু শুনে। হ্যাঁ, শস্য সেবন সবুজ ঘেরা ধানের খেতে, তালকা ঠানো কর্মীলতার দোলনাতে, আমি পেয়েছি তহবিদেরই ছন্দ, আমি শুকিয়েছি রবজাহানের গন্ধ। সে ভার্সিটি ছিল, তো ঢাকা ভার্সিটি এই দেশের শীর্ষ মেধারা, শীর্ষ মেধাগুলো ওখানে জমা, তাদের মেধার প্রখরতা দ্রুততর উপলব্ধি করতে সক্ষম হয় যে আসলে এই কথাগুলো কিরকম, সাহিত্যের মানে কতটুকু উত্তীর্ণ। লোকটা মুহূর্তে যেন আপ্লুত হচ্ছে এমন মনে হল। আমি বললাম আপনার নাম কি ভাইয়া? সে বলল যে নাম শুনলে মনে হবে আমি হিন্দু, আমি হিন্দু লিখবেন, আমি কোন ধর্ম মানি না। এবং ডাইরেক্ট বলল আমি নাস্তিক। তা আমি উত্তরে বললাম যে এটা তো ভাই সব মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েই রাখছেন যে মানুষ যেটা খুশি সেটা করতে পারে, মানুষের মানুষ তো সেই ক্ষমতার অধিকারী। আচ্ছা, পরে আমি এইভাবেই তার সঙ্গে হৃদ্যতাপূর্ণ সঙ্গ দিয়ে চলার চেষ্টা করতে থাকলাম। এক জায়গায় গেলে তো আমি রিক্সা থামাতে বললাম, তো বললাম যে সিগারেট কিনতে চাই। কেন? আমি বললাম যে মনে হয় আপনি সিগারেট খান, তো আমার কারণে সুদীর্ঘ 6-7 মাইল না খায় থাকবেন, কষ্ট হবে না, তা আপনি খান। বলে না আমাকে আমি খাব না, খায় কিন্তু খাব না, আমি মাপছে। আচ্ছা ঠিক আছে, যেহেতু অনেক কথা বলতে বলতে গেলাম, আমি এক পর্যায়ে বললাম আপনি যাবেন কোথায়? বললো যে অমুক নবগ্রামে, হিন্দুদের এক এলাকা। আমি বললাম সে নবগ্রামের পাশেই তো আমার মা বাড়ি। হ্যাঁ, বাড়ির নামও বললাম। তার বললাম ওই নবগ্রামের এই ছেলে পেলেদের চিনেন? ওদের নাম বললাম, কয়েকটার নাম বললাম লাগাতার। ও একদম মুখের দিকে তাকে আসে, তাহলে আপনি এদের চিনেন কিভাবে? আমি বললাম এরা আমার ছোটবেলার খেলার সাথে, ভোগানে যাইতাম তো ওদের সঙ্গে খেলতাম, ওরা আমাকে অনেক ভালোবাসে। ও ভীষণ হতভম্ব, আশ্চর্য, এতগুলো মানুষের নাম বোঝান, এগুলো আপনি গেলে ওদেরকে আমার নাম বলবেন, যে ওরা আমাকে খুব মহব্বত করে। এইসব গপসপ করতে করতে লালমঙ্গিয়া নামছে, নামলে ওখানে সে রিক্সা থেকে নেমে দাঁড়িয়ে আছে, আমি দাঁড়িয়ে আছি, দুজন মুখামুখি, সেও দাঁড়ায় না আমিও দাঁড়ায় না, এবং সে মাথা কিছু বেড়ে দাঁড়ায় আছে। পরে আমাকে বলে যে ইসলাম যদি এরই নাম, যদি ইসলাম আর মুসলমান যদি এমনই হয় তো আমি কেন তার হিন্দু থাকবো? তাহলে তো অনেক আগে আমার মুসলমান হওয়া উচিত ছিল। আমরা তো এতদিন ভাবতাম যে মুসলমানরা আমাদেরকে ঘৃণা করে, আমাদেরকে অস্পৃশ্য এবং ভূত মনে করে, কিন্তু আপনার সঙ্গে কথা বলে মনে হল আমাদেরকে আপনারা মানুষ মনে করেন, তা আমাদের সঙ্গে আলাপচারিতাকে পছন্দ করেন। এত দীর্ঘ পথে আমাকে এমনভাবে আন্তরিক সঙ্গ দিলেন, আমি আপ্লুত। এবং লোকটা ভীষণ অভিভূত হয়ে সে এখান থেকে গেল। আমার প্রিয় বন্ধুরা, তো আসলে আমি তো ওই লোকটাকে সুন্দর কোন চরিত্র উপহার দিতে পারিনি, এমনি রাস্তা রাস্তা গপসপ আলাপসলাপ করতে করতে আসলাম। সত্যি যদি আমরা ইমানের রঙে রঞ্জিত হইতে পারতাম, ইসলামের আলোকে আলোকিত হইতে পারতাম, ইসলাম মানুষকে যে ফুলের মতো বানায়, ফুলের চেয়েও সুন্দর বানায়, সেরকম ফুলের জীবনের অধিকারী হইতে পারতাম, তা আমরা নিজেরাই সুখী হইতাম না, আমরা নিজেরাই কেবল জান্নাতের অধিবাসী হইতাম না, বরং আমাদের সংস্পর্শে যারা উঠা উঠা করত তারাও এরকম সুখময় শান্তিময় এক আলোকিত জীবনের সন্ধান আপনাতেই পাইতে থাকে। আমরা মনে করি যে সংগ্রাম করে লোকদেরকে সৎ পথে আনতে হয়, আমি সৎ পথে গেলে মানুষ আমার সৎ পথের কারণেই সত্যের সন্ধান সহজেই পেয়ে যাবে। শেখ সাদু রহমতুল্লাহ বলছিলেন যে গেলে খুশবু এদের হাম্মা বেরিয়েছে। শেখ সাদু ফার্সি ভাষার লোক ছিলেন, তো আমরা ছোটবেলাতে ফার্সি ভাষাও পড়াশোনা করছি, ফার্সি ভাষা পড়ছি যে এই জন্য যে ফার্সি ভাষার মধ্যে অনেক মূল্যবান সম্পদ আছে মানবীয় গুণাবলীর সন্ধান লাভের জন্য। তো শেখ সাদু লিখছেন যে গিলে খুশবু এদের হাম্মা বেরোজে রসিদ দস্তে মাহবুব বদস্তম বুধু গুফতম কে মুশকি আবি ইয়া বুয়ে দিলা বিদ তুমস্তম মুগুফতম গিলে নাচিজ বুদম ওলি কি মুদ্দতে বাগুল শাস্তম জমালি হাম রসিদ আলম আসলগম। বলে আমি একদিন স্নানাগারে গোসলখানার ভিতরে একটা মাটির ঢেলা পাইলাম, ভীষণ খুশবু ডাক, ওর থেকে ফুলের ঘ্রাণ, কস্তুরির ঘ্রাণ এরকম মনে হল। তা আমি ওকে জিজ্ঞাসা করলাম তুমি কি মৃগ নবী, তুমি ফুল, তুমি নিষ্কর্ম, কি জিনিস এতটা ঘ্রাণ্য তোমার মধ্যে? মাটির ঝেলা আমাকে বলল যে না, আমি নিছক মাটির ঝেলা, আমি না ফুল না মেসু আঙ্গর না কিছু। তবে কি দারুণ খুশবুদার ফুলের সঙ্গে দীর্ঘদিন থাকার কারণে আমার বুদ্ধি এখন একজনই ফুলের মতোই ঘ্রাণ তুমি পাচ্ছ। আজি সিরাজি রহমতুল্লাহ আমাদেরকে এই কবিতার মাধ্যমে শিক্ষা দিতে চান, তোমার জীবনটাকে ফুলের জীবন বানাও, ফুলের মতো সুন্দর বানাও, ইমানের দ্বারা, নেক আমলের দ্বারা, সুন্দর চরিত্রের দ্বারা, উন্নত মানবীয় গুণাবলীর দ্বারা। তুমি যখন ফুলের মতো এরকম সুবাসিত হবে, খুশবুদার হবে, তো ফের আরেকজন তোমার নিকট থেকে তোমার সঙ্গে উঠবে, বসবে, চলবে, ফিরবে, তো মেষ্ক আম্বরের চেয়েও গ্রাম সে তোমার মধ্যেই পাবে। মেষ্ক আম্বরের চেয়েও গ্রাম পাবে সে তোমার মধ্যে। আমরা ফুলের প্রশংসা করি, গোলাপের প্রশংসা করি, পূর্ণিমার চাঁদের প্রশংসা করি, হ্যাঁ, এবং দরিয়ার প্রশংসা করি। আরে পবিত্র কোরআনের রব্বুল আলামিন তো কসমের উপর কসম করে বলছেন, অতীন ওয়াজ্জাইতুন অতুরি সিহিন ওয়াহাদাল বালাদিল আমিন, তিনের কসম, জাইতুনের কসম এবং তুর পাহাড়ের কসম, পবিত্র মক্কা নগরীর কসম, মানুষ সবচেয়ে সুন্দর। খলকনাক ইনসান কি আসানি থাকবে, আল্লাপাক বলেন এটা চূড়ান্ত সত্য, নিশ্চিত বিষয়। আমি কসম করে বলতেছি, এতগুলো কসম করে বলতেছি, সবচেয়ে সুন্দর বানাইছি তো আমি মানুষকে। তো ফুলের প্রশংসা, পূর্ণিমার চাঁদের প্রশংসা, দরিয়ার প্রশংসা, হ্যাঁ, এবং সাগর সৈকতের প্রশংসা, সবকিছুর চেয়ে সুন্দর তো মানুষ। কিন্তু সেই মানুষ আজকে আমরা অসুন্দর হয়ে আছি, কেন? ইমানের চর্চা না থাকার কারণ, ইসলামের চর্চা না থাকার কারণ। প্রিয় বন্ধুরা, আমরা দুনিয়ার যে জ্ঞানী শিক্ষা দীক্ষা লাভ করি না কেন, আমরা যেন সকলেই কোরআন চর্চা করি, প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের চর্চা করি এবং জীবনটাকে সেভাবে গড়ি, ইনশা আল্লাহ তাআলা আমরা কেউ ঠকবো না, আমরা কেউ ক্ষতিগ্রস্ত হব না, আমরা কেউ অধপতিত হব না, ইনশা আল্লাহ তাআলা আমরা জিতব, আমরা সফল কাম হব। শুধু দুনিয়াতেই না, দুজাহানে সফল কাম হব, এও কালো সফল কাম, পরকালও সফল কাম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। وآخر دعوان الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
الحمد لله
وطاقر বিভিন্ন ভাবে বায়াত গ্রহণ করতেন, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেন। তার মধ্যে একটা বিষয় ছিল, মুসলমান হওয়ার সময় ইসলাম কবুলের মুহূর্তে হাতে হাত দিয়ে বায়াত করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বায়াত ছিল ইসলামে আমিরুল মুমিনীন, মুসলিম রাষ্ট্রপ্রধান বিশিষ্ট ব্যক্তিবর্গের নিকট থেকে আনুগত্যের বায়াত গ্রহণ করতেন, হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করতেন। এই বায়াতের সিস্টেমগুলো পৃথিবীতে এখন আর চালু নেই, আছে। কিন্তু আরেকটা বায়াত ছিল যে বুখারী শরীফে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাক দিলেন আসরের দিকে, ফের তাদেরকে হাতে হাত দিলেন এবং বললেন, তোমরা আমার হাতে বায়াত গ্রহণ করো, এই কাজগুলো তোমরা করবে, এই কাজগুলো করবে না। কতগুলো বিষয়ের অঙ্গীকার গ্রহণ করতেন, এগুলো করার জন্য, এগুলো না করার জন্য। যারা আগে থেকে মুসলমান মুমিন, তাদের থেকে নতুন ভাবে বায়াত গ্রহণ করতেন। আরেকটা বায়াত ছিল জেহাদের জন্য বায়াত গ্রহণ। এই বায়াত গ্রহণের পদ্ধতিগুলো এটা ইসলামসম্মত এবং সুন্নত তরিকা। পৃথিবীতে এই আহলে ওলামা মাশায়েখের মধ্যে এখনো একটা সিস্টেম চালু আছে বায়াত গ্রহণের, যেটা হল যে ইমানের উপর চলার বায়াত, তাকওয়ার উপরে চলার বায়াত, সুন্নত তরিকার উপর চলার জন্য বায়াত গ্রহণ। এটা সুন্নত বিরোধী না, কিন্তু না জানার কারণে অনেক মুসলমান ভাইয়েরা এটাকে সুন্নত তরিকার খেলাফ মনে করেন। সুন্নতকে সুন্নতের বিরোধী মনে করা, এটা কি গুণের কাজ হবে না? যে মাগরিব মাগরিবের নামাজ এটা দিন, আপনি মনে করলেন এটা দিন না, এটা কি গুণা হবে না? এশাক এটা দিন, এটাকে কেউ যদি মনে করলো এটা দিন বিরোধী, এটা কি গুণা হবে না? এই যে বায়াত গ্রহণের তরিকাটা সুন্নতের বিলকুল মোতাবেক, এটাকে সুন্নত বিরোধী মনে করা, এটা গুণার কাজ হবে। হ্যাঁ, যারা এরকম বায়াত গ্রহণ করে আর মিয়া লোকগুলোকে শরীয়তের বাইরে নিয়ে যায়, দিনের বাইরে নিয়ে যায়, সুন্নতের খেলাফ রাস্তায় নিয়ে যায় এবং এটাকে সোর্স অফ ইনকাম বানায়। এটা নিঃসন্দেহে শরীয়ত বিরোধী কাজ, এরকম গর্হিত কাজ। সুন্নতের তরিকাকে ইস্তেমাল করে অর্থাৎ দিনকে দুনিয়া কামানোর হাতিয়ার বানানো এটা বড় জঘন্য অন্যায় কাজ এবং কাজ থেকে তো বিরত থাকার চাই। কিন্তু যারা এই সুন্নত তরিকাকে সুন্নতের পথেই এটার চর্চা করেন সেটাকে সুন্নতের খেলাফ মনে করা চাই না এবং ভুল করা উচিত না। আল্লাহ তাআলা বুঝ দান করে আমাদের কাজ সঠিক কথাটুকু বলা, বার যার যার কাজ হল সঠিক পথে চলা। আল্লাহ আমাদের তৌফিক দান করে।
তারা ফরম নিতে চান আমাদের হাত থেকে ইনশাল্লাহ ফরম নিতে পারবেন, দোয়ার পর দেওয়া হবে। এবং আরেকটি ঘোষণা, আলহামদুলিল্লাহ প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার, প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের অত্র মাদ্রাসায় মাসিক ইসলামী মজলিস অনুষ্ঠিত হয়। প্রত্যেক মাসের দ্বিতীয় শনিবার আমাদের অত্র মাদ্রাসায় মাসিক ইসলামী মজলিস অনুষ্ঠিত হয়। উক্ত ইসলামী মজলিসে আপনাদের সকলের প্রতি তিনি দাওয়াত করেন। বাদ আসর থেকে শুরু হয়, বাদ আসর থেকে
নিজের গরজই কম মনে হয়, অর্ধেক বলে অর্ধেক বলে না, কারণ কোন দরদি মানুষ এভাবে কথা কয় যে অর্ধেক বলে অর্ধেক বলে না, দরদের কোন। এক মহিলা এক বউ বুঝ কম ছিল, বুদ্ধিশুদ্ধি কম, কথাবার্তা উল্টা উল্টা বলতো। তো শাশুড়ি বলছিল বৌমা তুমি কথা কম বলল, কারণ তোমার কারণে অনেক প্রেশারি স্মরণ পাওয়া লাগে। আচ্ছা ঠিক আছে আর কথা বলেন। অনেকদিন আর বলে না, তিন মাস ছয় মাস পরে দেখে যে হা আমার বউ কত কষ্ট করে কথাই করেন। পরে বললো যে বৌমা এরকম এত চুপ থাকবে না, মাঝে মাঝে বললো আম্মা আমার একটা কথা মনে হবে, সেটা হলো যে আমার তো বিয়ের আগে অনেক প্রস্তাব আসছে, পরে হলেও আপনার ছেলের সঙ্গে বিয়ে আপনার কি কোনো প্রস্তাব আসে না? পরে অনেক পেরেছানে বলো যে ইন্দা যা তুমি বল তুমি আর কথা কই না খবর। এর ভিতরে সে ওই বউ তো গর্ভবতী হয়ে গেছে, হ্যাঁ এখন বাচ্চা কাচ্চা হবে, এখন বউ খুব টেনশন করে। একদিন পরে বউ বললো যে আম্মা এই আমার টেনশন হলো কি, যদি ঘুমের মধ্যে বাচ্চা হয় আর আমি যদি ট্রেন না পাই তাহলে কি হবে? আপনি জাগায় দিন, আপনি জাগায় দিন। পরে শাশুড়ি বললো আরে পাগল নেই তোমার নিয়ে পড়ছে কি, যখন তোমার বাচ্চা হবে রোগ তুমি নিজে জাগবা না শুধু মহল্লা শুদ্ধ জাগাই যা, এমন হয়ে উঠলেছিল। বাচ্চা হওয়ার ব্যথাকে এরকম হয় যে ঘুমে থাকে সে ঘুমে টেরও পায় না, যাদের দ্বারা দিনের খেদমত হয় এমন ব্যথা পয়দা হয় সে একলা নিজেই জাগে না, মহল্লা শুদ্ধ জাগে দুনিয়া শুদ্ধ জাগে।
اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم أحسن عاقبتنا في الأمور كلها، وعدلنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم آت نفوسنا تقواها، وزكها أنت خير من زكاها، أنت وليها ومولاها، اللهم ادع الشكر في معقرك، اللهم ادع في معقرك، اللهم ادع زنديك باكسار فمعزك، اللهم ادعك في قوت لفردك، انطر النور دعكرك، انطر المحبة دعكرك، انطر فكرة المعرفة دعكرك، اللهم ادعك منوش والتوفيق دعكرك، اللهم منوشة الأمة المناولية عمدك تصديق كرك، ألوك تزنديك عمدك مصيب كرك، قولك تزنديك থেকে আমাদেরকে পবিত্র করেন, সুন্দর চরিত্র আমাদেরকে দান করেন, সুন্দর জীবন আমাদেরকে দান করেন, আপনার সন্তুষ্টিওয়ালা জিন্দগি নসিব করেন, রহমতওয়ালা বরকতওয়ালা জিন্দগি দান করেন, আমাদের সকল পেশানি থেকে আমাদেরকে নাজাত দান করেন,
অসুস্থ লোকদেরকে আপনি সেবা দান করেন, যারা দুনিয়া থেকে চলে গেছেন তাদেরকে মাফ করেন, সে সমস্ত মুসলমান ভাইদেরকে আপনি জান্নাত নসিব করেন, বলতে চান যাদের জন্য যাদের নাম বললেন আল্লাহ তাদের সকল নেক উদ্দেশ্য পুরা করেন, সকল মুশকিল আসান করেন, সব পেশানি দূর করেন, অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থ করে ফেলেন, যাদের এখন জান্নাত দুনিয়া থেকে গেছেন তাদের জন্য দোয়া চেয়েছেন আল্লাহ তাদেরকে মাফ করেন, তাদেরকে আপনি জান্নাত নসিব করেন, আল্লাহ এই মজলিসকে মাহফিলকে কবুল করেন, এই মজলিসের মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক যারা একটু যে কোনো ভাবে সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকল মেয়ের উদ্দেশ্য আপনি পূরণ করেন, সকল সহ কষ্ট পেশারি দূর করেন, বলা মুসিবত থেকে নাজাত দান করেন, সকলের দুর্গে হানি কামিয়াবি মঞ্জুর করেন, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, এই মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার আপনি ব্যবস্থা করে দেন, আল্লাহ মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন, আল্লাহ মাদ্রাসার জন্য জায়গার কোন অভাব নেই, আপনি তো সারা জাহানের মালিক, আপনি বেহতরিন জায়গার ইন্তজাম করে দেন, আপনি উত্তম জায়গার ইন্তজাম করে দেন, সুপ্রশস্ত জায়গার ইন্তজাম করে দেন, দ্রুত তোর ব্যবস্থা করে দেন, আল্লাহ দ্রুত তোর ব্যবস্থা করে দেন, আল্লাহ তাদের কাছে যথেষ্ট জায়গার ইন্তজাম আছে, যারা অনেক অনেক জায়গার মালিক, অনেক অর্থ সম্পদের মালিক, এরকম বান্দাদের আপনি তৌফিক দেন, মাদ্রাসার জন্য বিপুল জায়গার ব্যবস্থা হয়ে যায়, আল্লাহ আপনি দয়া করেন মেহরবানি করেন, শুনলাম মাদ্রাসার অনেক ঋণ আছে, অপুরন্ত ভান্ডার থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, অপুরন্ত ভান্ডার থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আপনার অপুরন্ত ভান্ডার থেকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন, আল্লাহ এই বান্দারা আপনার জীবনে হাজির হয়েছে আপনার তালাশে আপনার মহব্বত, আপনার সবগুলো বান্দাকে আপনি কবুল করেন, সবাইকে কবুল করেন, সব বান্দাকে মাফ করে দেন, সবগুলো বান্দাকে আপনার বোনার আপনার বোনার সবগুলো বান্দার উপরে আপনার মহব্বত দান করেন, আপনার মধ্যে বিপুলতা নষ্ট করেন, আমাদের সকলকে জান্নাতি জিন্দগি দান করেন, বন্দেগি নসিব ফরমান, বন্দাসুলভ জিন্দগি দান করেন, বন্দাসুলভ গুণ সমূহ দান করেন, বন্দার মতো বন্দাসুলভ আখলাক চরিত্র আমাদের নসিব করেন, আল্লাহ আমাদের দেশের তেমন পরিশানি বিশৃঙ্খলা দূর করেন, আল্লাহ তাম পরিশানি বিশৃঙ্খলা দেশ থেকে দূর করেন, সকল অশান্তি দূর করেন, শান্তি শৃঙ্খলা আপনি প্রতিষ্ঠিত করে দেন, আল্লাহ মেহরবান মালিক দেশের সর্বরকমের হালতের ভিতরে উন্নতি অগ্রগতি শৃঙ্খলা, আল্লাহ রাষ্ট্রীয় অবস্থার ভিতরে উন্নতি অগ্রগতি শৃঙ্খলা, আল্লাহ আমাদের দেশে অনেক বিপুল খনিজ সম্পদ শৃঙ্খলা, আমাদের দেশকে সর্বদিক থেকে আপনি স্বনির্ভর করে দেন, আল্লাহ সমৃদ্ধ করে দেন, আল্লাহ যত রকমের জরুরত আছে আমাদের দেশের আসমাজি ভাণ্ডার থেকে পুরা করে দেন, সমগ্র মুসলিম জাহানের ভিতরে আমাদের দেশকে অত্যন্ত উন্নত এবং সম্মানিত আসনে আপনি প্রতিষ্ঠিত করে দেন, আল্লাহ মেহরবান মালিক সমস্ত মুসলিম জাহানের উপর রত্নাজন করে, মুসলমানরা জায়গায় জায়গায় পেরেশান অত্যন্ত লাঞ্ছিত অবদস্ত এবং নির্যাতিত মুসলমানদের অবস্থা থেকে মুসলমানদেরকে আপনি মুক্তি দান করেন, মুসলিম দুনিয়ার ভাই বিন্দুকে ইসলাম কবুলের তৌফিক দান করেন, দেশের কোন মুসলিম দেশে মুসলমানরা পেরেশান এবং নানান রকম সমস্যার সম্মুখীন তাদের আপনি সমস্যার সমাধান করে দেন, মুসলিম দেশগুলোতে মুসলমানদেরকে সম্মানের সাথে শান্তি এবং নিরাপত্তার সাথে থাকার ব্যবস্থা করে দেন, আমাদের তাম দোয়া মনোজাতকে রহমতুল্লাহ আলমিন صلى الله عليه وسلم رسول الله قبول ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين صلى الله عليه وسلم
আসেন যেন আমার প্রশ্ন না হয়।